Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাক স্বাধীনতা এবং শালীনতা বোধ। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতা বন্ধুরা, যেমনটি একটু আগেই শুনলেন যে আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাক স্বাধীনতা ও শালীনতা বোধ। এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালীন আমাদের এই নম্বরে ফোন করুন, 2026193062। আসলে এই বাক স্বাধীনতাকে আমরা যদি আরও খানিকটা সম্প্রসারিত করি তাহলে বলবো মত প্রকাশের স্বাধীনতা। এই মত প্রকাশের স্বাধীনতা বিশ্বব্যাপী স্বীকৃত এমন একটি মৌলিক অধিকার যে অধিকারের সংরক্ষণ যে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য। কিন্তু অধিকারের সঙ্গে দায়িত্ববোধের বিষয়টিও চলে আসে। বাক্যেই বলুন, শিল্পকর্মেই বলুন, সাহিত্যেই বলুন, চলচ্চিত্রেই বলুন, ব্যক্তিবিশেষের মত ও ধারণা প্রকাশের পাশাপাশি এদিকটিও লক্ষ্য রাখার দায়িত্ব যে এই প্রকাশ যেন কাউকে আহত না করে। বর্ণ, ধর্ম, জাতিগোষ্ঠী কোনোভাবেই কারো আবেগে, অনুভূতিতে কিংবা বিশ্বাসে আঘাত হানার অধিকার ব্যক্তি স্বাধীনতার অধীনে পড়ে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই সম্প্রতি ইসলামের নবীর প্রতি অবমাননামূলক একটি চলচ্চিত্র কেবল মুসলমানকে নয়, ধর্মপ্রাণ মানুষ মাত্রকেই আহত করেছে। এই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডটি করেছে ব্যক্তিবিশেষ, কোনো সরকার নয়, কোনো রাষ্ট্রও নয়। আর ক্ষুব্ধ জনগোষ্ঠীর যুক্তি নয়, শক্তি প্রয়োগে প্রাণহানি ঘটেছে নিরপরাধ লোকজনের, সেটিও বলাই বাহুল্য গ্রহণযোগ্য নয়। আজ তাই মতামত প্রকাশের স্বাধীনতার সঙ্গে শালীনতাবোধ সংযম প্রয়োগের বিষয়টিও উঠে এসছে সবার জন্যে। আমাদের এই কল ইন শোর অতিথি প্যানেলে আজ রয়েছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রোজবুশ প্রফেসর এমেরিটাস এবং বর্তমানে ফ্লোরিডার রোলিং কলেজের অধ্যাপক অ্যাডজাঙ্ক্ট অধ্যাপক জিল্লুর রহমান খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগতম।
আপনাকেও স্বাগতম।
আরও আছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং ঢাকার দি ডেইলি সান পত্রিকার সম্পাদক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। অধ্যাপক হোসেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
রয়েছেন ক্যানাডা থেকে ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের সদস্য এবং শরিয়া বিষয়ে বইয়ের লেখক ও গবেষক হাসান মাহমুদ। জনাব মাহমুদ, আপনাকেও স্বাগতম জানাচ্ছি।
সবাইকে সালাম।
আমাদের প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ সংক্ষেপে প্রশ্ন করার এবং অতিথি বিশ্লেষকদের প্রতিও সবিনীত অনুরোধ উত্তর সংক্ষিপ্ত রাখার। অনেকগুলো প্রশ্ন আসছে আমরা লক্ষ্য করছি, আমরা সরাসরি এবার প্রশ্ন নিচ্ছি। কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় কেবল প্রশ্ন না, তিনি খানিকটা মন্তব্যও করেছেন, অত্যন্ত মনোগ্রাহী মন্তব্য, আমরা সেই থেকেই শুরু করছি। পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
হ্যালো, নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় বলছি, আমি থাকি পশ্চিমবঙ্গের কলকাতায়। বাক স্বাধীনতা শব্দবন্ধু ছোট হলেও তার ব্যাপ্তি আর বিস্তার বিপুল, আর তাই তার সম্ভাবনার সঙ্গে সঙ্গে অন্তরীণ সংকটও কিছু কম নয়। বাক স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, কিন্তু যে দেশে সংবিধান লিখিত নয়, যেমন ব্রিটেনের, সেক্ষেত্রে বাক স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হবে? ব্রিটিশ ক্রাউনের মর্জি মাফিক? বাক স্বাধীনতা মানে তো ভাব ও ভাবনার প্রকাশের স্বাধীনতা, তা কি নিরঙ্কুশ হওয়া উচিত? যদি নিরঙ্কুশ হওয়া উচিতই হয়, তবে কি তার ব্যক্তিগত অধিকারের সীমা লঙ্ঘন করার সম্ভাবনা থাকা উচিত? যেমন ভাবে প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করতে গিয়ে এক মর্মান্তিক জীবন সংকটের কারণ হয়েছিল, যেমন ভাবে উইলিয়াম আর কেটের ব্যক্তিগত মুহূর্তের ছবি ইতালিয়ান পত্রিকা কি প্রকাশ করে তাদের সম্মানকে সংকটাপন্ন করছে, তা কি সত্যি বাঞ্ছনীয়? ভাব আর ভাবনা প্রকাশের নানা মাধ্যম আছে, কিন্তু দায়িত্ববোধ কি প্রাথমিক শর্ত নয়? শালীনতা কি প্রয়োজন নেই? ভগবদ গীতায় বলা হয়েছে, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। যেখানে অপ্রিয় সত্যকে প্রকাশ করতেই হয়, সেখানে জনসংযোগ পেশাদার হিসেবে আমার মনে হয় ব্রুয়াত অপ্রিয়ম সত্যম প্রিয়ম, অর্থাৎ অপ্রিয় সত্যকে প্রিয় করে প্রকাশ করুন, সেখানেই দায়িত্ববোধ আর দূরদর্শিতা অঙ্কুশ হিসাবে ক্রিয়াশীল হয়ে ওঠে। আমরা কি সত্যিই এই বাক স্বাধীনতাই চাই যা সম্ভাবনার থেকে সংকট বেশি? ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায় আপনার প্রশ্ন এবং অত্যন্ত চমৎকার মন্তব্যের ব্যাপারে। আমি প্রথমেই এ ব্যাপারে প্রফেসর জিল্লুর রহমান খানের কাছে যাচ্ছি যে বাক স্বাধীনতা কি অ্যাবসুলেট, নিরঙ্কুশ হওয়া উচিত? ব্যক্তিগত অধিকারে কি সীমা লঙ্ঘন করা উচিত? এই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন।
আমি বলবো যে কোনো কিছু অ্যাবসলিউট জিনিস যখনই আপনি চিন্তা করবেন তখনই কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। প্রত্যেকটা জিনিসই একটা সীমা আছে, এবং সীমা লঙ্ঘন করলেই জীবনের যত মানে সমস্যা সেগুলো দেখা যায় যখন মানুষ সীমা লঙ্ঘন করে যায়। স্বাধীনতারও সীমা আছে, এটা দায়িত্ববোধ যদি না থাকে মানুষের এবং যা ইচ্ছা তাই এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইউএস কনস্টিটিউশন অনুযায়ী আপনার যা ইচ্ছা আপনি বললেন সেটা কিন্তু আপনার একটা আইন লঙ্ঘন করার মতো হয়ে দাঁড়াবে। জন মার্শাল আমেরিকার খুব নাম করা চিফ জাস্টিস, এই 1803 উনি তখন বলেছিলেন যে দেখো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ ফ্রিডম অফ স্পিচ আছে, বাট ইউ ক্যানট শাউট ফায়ার ইন এ ক্রাউডেড থিয়েটার। এটা যদি করো তুমি তুমি অন্যদের বিপদ দেখে নাচ্ছ, অন্যদের নিরাপত্তা তুমি আঘাত হানছ, এবং এটা হলে তোমার এই স্বাধীনতা থাকবে না। এবং এরপরেও আমরা দেখেছি যে এখন যে 9/11 পরে এবং এর আগেও হয়েছে কতগুলো ব্যাপারে, ধরুন আপনি এয়ারপোর্টে যদি আপনি হঠাৎ আপনার চিন্তা হলো যে আপনি একটু চিৎকার করে বম বলে একটা কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে ধরে ফেলবে তারা। আবার আপনি যদি ধরে ইন্টারনেটে পর্নোগ্রাফি, আপনার মনে হচ্ছে আপনি পর্নোগ্রাফি ইন্টারনেটে দেবেন, সেটাও লঙ্ঘন করে আপনার আইন ভঙ্গ হবে। এবং অনেক ব্যাপারেই আছে যে আপনার সীমা লঙ্ঘন করলেই মানুষের ঝামেলায় পড়তে হয়।
অধ্যাপক খান, আপনার কাছে আবার আমরা ফিরে আসব, এই বিষয়টি বারবার আসবে। আমি একটু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যেতে চাই। পল্লব মুখোপাধ্যায় খুব চমৎকারভাবে একটা একটা উদ্ধৃতি দিয়েছেন যে অপ্রিয় সত্যকে প্রিয় করেও প্রকাশ করা যেতে পারে। অধ্যাপক হোসেন,
আমি মন্তব্যকারী মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত, তবে শুরুতে একটু নিজের সম্পর্কে একটু শুদ্ধি যোগ করছি। আমি এবছর 1 এপ্রিল থেকে ডেইলি সানের দায়িত্ব ছেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি আর কি।
আচ্ছা,
এটা আপনার অবগতির জন্য। আর যেটা হচ্ছে যে বাক স্বাধীনতার কথাটাই কিন্তু বেশ, স্বাধীনতা এবং তার শুরুতে বাক স্বাধীনতার কথা আছে।
একটা টেলিফোন লাইনে বোধহয় গোলযোগ হচ্ছে,
কথা বলবার স্বাধীনতা। এখন তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ ধারণাটাই হচ্ছে স্বাধীনতা নিয়ে। আমেরিকার ইতিহাসবিদ হ্যানা আরেন্ডট, তার একটি প্রবন্ধ অন ফ্রিডম, সেখানে তিনি ছোট্ট একটি বাক্য রেখেছেন, বাক্যটি হচ্ছে ফ্রিডম মিন্স রেসপন্সিবিলিটি, অর্থাৎ স্বাধীনতা মানে দায়িত্বশীলতা। আর সেই তো কবে জন স্টুয়ার্ট মিলে অনলি বাজিতে তিনি স্পষ্টই বলেছেন যে স্বাধীনতা মানে যথেচ্ছাচার নয়, স্বাধীনতা মানে কিছু দায়িত্ব এসে যায়। তো এই কথাগুলো যদি মনে রেখে আমরা আজকের আলোচ্য বিষয়টিকে নিয়ে একটু ভাববার চেষ্টা করি, তাহলে দেখতে হবে যে এক ব্যক্তি নয়, এক গোষ্ঠী নয়, বরং সামগ্রিক স্বার্থে শুধু শব্দের ব্যবহারের হেরফেরে অপ্রিয় সত্যকে অনেকটাই গ্রহণযোগ্য করে উপস্থাপন করা যায়। যেমন আমাদের বাংলায় মেঠো দুটো প্রবচন আছে, যেমন ধরুন,
আমার মনে হয় টেলিফোন লাইনে একটু গোলযোগ হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি স্পিকার ফোনে দিয়ে থাকেন আমি সবিনয়ে অনুরোধ করব স্পিকার থেকে সরিয়ে নিতে, কারণ প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড শব্দ হচ্ছে, আমি জানি না, আমাদের অতিথিদের মধ্যে কেউ যদি স্পিকার ফোনে দিয়ে থাকেন তাহলে আমরা অনুরোধ করব স্পিকার ফোন থেকে ওটা সরিয়ে নিতে। হ্যাঁ অধ্যাপক হোসেন, হ্যাঁ আপনি বলছিলেন।
একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছিল। আমি বলছিলাম যে মেঠো বাংলায় একটু প্রবচন প্রচলিত আছে, খুব সুন্দর, আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক, বলা আছে কথা মধুর আনি যদি কইতে জানি। দেখুন, কথা বললেই তো হলো না, কথা যিনি বলছেন তার ভাব প্রকাশের অভিব্যক্তি, তার শব্দ বাক্য ব্যবহারের পারঙ্গমতা এবং শ্রোতাদের উপযোগী করে উপস্থাপন করবার দক্ষতা সবকিছু মিলিয়ে কিন্তু কথার গুরুত্ব আমরা বিচার করি। আবার ধরুন আরেকটি প্রবচন আছে যে কথায় হাতি পায়, তারপরের অংশটি বাক্যে যে কথায় হাতির পায়, অর্থাৎ ভালো মতো কথা বলতে পারলে হাতি পাওয়া যায় আর না পারলে হাতির পায়ের তলায় পড়ে যেতে হয়। তো কাজেই আমি আমার বক্তব্য
আমরা একটু জনাব হাসান মাহমুদের কাছে যাচ্ছি। এই সীমা লঙ্ঘন করার ব্যাপারটা তিনি উল্লেখ করেছেন যে সীমা লঙ্ঘন করা উচিত অনুচিতের প্রশ্নে,
না এটা তো একেবারে ভিত্তিগত কথা এবং আমরা সবাই বুঝি এবং সবাই বললামও যে স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা যেটা চিন্তা প্রকাশ করে, কিন্তু তার একটা সীমারেখাও থাকা দরকার। সমস্যাটা হচ্ছে যে এই সীমারেখাটা কোথায় টানা যাবে। আমরা সম্প্রতি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি ইসলামের উপর কাজ করি বলে আমি ইসলামী আঙ্গিকের মধ্যে সীমাবদ্ধ থাকবো। প্রথমে নবীজির কার্টুন হলো, তারপরে ফিতনা নামে আরেকটা ছোট্ট সিনেমা হলো, তারপরে এটা হলো। আমি খুবই আশঙ্কা করছি যে এরকম আরো হবে এবং তার অনেকগুলো কারণও রয়েছে, কিন্তু এটা কি করে বন্ধ করা যায়। অনেকে এই যে বাক স্বাধীনতা বন্ধের কথা উঠেছে কোনো কোনো মহল থেকে, কিংবা নিয়ন্ত্রণের কথা উঠেছে, আনিস একটা সমাজের অগ্রগতির মূল চালিকা শক্তি হলো চিন্তার সংঘর্ষ। চিন্তার সংঘর্ষকে যদি আইন করে বন্ধ করতে যান তাহলে সেখানে মারাত্মক রকমের ভজঘট ঘটবে, যেটা মুসলিম বিশ্বে অতীতে হয়েছে এখনো হচ্ছে। তবে আমার মনে হয় আমাদের সমাজবিজ্ঞানীদের, পৃথিবীর সমস্ত সমাজবিজ্ঞানীদের সামনে একটা একটা বিরাট সমস্যা উঠে এসেছে, এটাই যে বাক স্বাধীনতা থাকতে হবে কিন্তু সীমাটা কোথায় টানা যাবে। বিকজ আমরা এখন কথা বলছি যে কে কোথায় অফেন্ডেড ফিল করবে, মানে কে কোথায় মনে আঘাত পাবে। এখন কে কোথায় কিভাবে মনে আঘাত পাবে সেটা আপনি আইন করে কিছুতেই বন্ধ করতে পারবেন না, আপনি ডিফাইনই করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা একটা অত্যন্ত করাপ্ট পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে কে কি মতলবে আঘাত পাওয়ার ভান করবে সেটাও প্রমাণ করা যাবে না কিছুতেই।
হ্যাঁ ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম বলছি। সম্প্রতি ফরাসি ক্লোজার ম্যাগাজিনে প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাট উইলিয়ামসের স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ম্যাগাজিনটির প্রচ্ছদ এবং ভেতরের পাঁচ পৃষ্ঠা জুড়ে প্রকাশ করে। এ ছবিকে ম্যাগাজিনটি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ বলে উল্লেখ করে পাঠকদের সেটা উপভোগ করার আহ্বান জানায়। ব্রিটিশ রাজ দম্পতি এ ধরনের ছবি প্রকাশের ঘটনায় মনোক্ষুণ্ণ হয়ে মামলা করেছেন বলেও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন, এ ধরনের ব্যক্তিগত বিষয়ে মিডিয়ার এমন হস্তক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন?
ধন্যবাদ অধ্যাপক জিলুর রহমান খান। ব্রিটিশ রাজকুমার উইলিয়াম এবং তার স্ত্রী কেটের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছাপা হয়েছে এবং এ নিয়ে একটা মামলা মোকদ্দমার দিকেও যাচ্ছে বোধহয় ব্রিটিশ সরকার। তো মিডিয়ার হস্তক্ষেপ একেবারে ব্যক্তিগত পর্যায়ে, আমরা এর আগে জানি, কিছুক্ষণ আগে পল্লব মুখোপাধ্যায় বলছিলেন যে ডায়নাকে কেন্দ্র করেও যে ব্যক্তিগত হস্তক্ষেপ হয়েছিল সেতে শেষ পর্যন্ত ডায়নার প্রাণী তাতেই চলে গেল। তো অধ্যাপক খান আপনি কি মনে করেন?
এটা খুব দুঃখজনক ব্যাপার যে মিডিয়ার যে ইনভেশন অফ প্রাইভেসিটা, এটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। আপনার বলবো যে মিডিয়া অনেক সময় তাদের বিজনেসের জন্য অনেক কিছু করেন যেটা শালীনতার বাইরে। যেমন যে স্প্যানিশ আমেরিকান ওয়ারটা লেগে গেল যখন ওই একটা শিপ, আমেরিকান শিপ কিউবার ওখানে আপনার তাদের নিজেদের এক্সপ্লোরেশনেই ডুবে গেল, কিন্তু তারা মিডিয়ার একজন বলল এই যে হার্স্ট, আপনি শুনেছেন হার্স্ট যে ম্যাগাজিনের স্রষ্টা, যেখানে সান ফ্রান্সিসকো ক্রনিকল, সান ফ্রান্সিসকো এক্সামিনার, অনেক নিউজ পেপারই তারা ওন করেন। তো তারা বলল সেন্ড মি এ পিকচার অ্যান্ড আই উইল পুট দ্য হেডলাইন। তো পিকচারটা হচ্ছে শিপ ওয়াজ বিং ব্লোন আপ অর ইট ওয়াজ সিঙ্কিং, আর ক্যাপশনটা এখানে লাগালেন যে দে Spaniards have sunk an American ship.
And that started the Spanish-American War. যার পরে কিউবা চলে আসলো আমেরিকা থেকে ফিলিপিনস আমেরিকার কাছে চলে আসলো। তো এই হচ্ছে ইয়েলো জার্নালিজমটা আমাদের সবসময় আছে এবং এটার একটা পরিণতি আপনি দেখছেন এখানে যে ইয়েলো জার্নালিজম যে আরবরা যে সালাফি চ্যানেলস যে কায়রো ইয়েলো জার্নালিজম এ একটা পাগল একটা ছবি করেছে, ছবি তো না একটা জঘন্য একটা করেছে, সেটা তার আরবি ট্রান্সলেশন করে খুব প্রচার করলো কায়রোতে, যার ফলে আজকে দেখলেন কি একটা তুমুল কাণ্ড হয়ে গেল মিডল ইস্টে।
আসলে ব্যাপারটা সেরকম, এবং মিডিয়াতে আজকাল তো আরো আরো অনেক কিছু যাকে বলবো বিকৃত করার, ডিস্টর্ট করার একটা সুযোগ চলে এসেছে, ছবিগুলো একজনের ছবি আরেকজনের ছবির সঙ্গে মিশিয়ে এগুলো নানান বিষয় ঘটছে। আমি অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, মিডিয়ার ভূমিকা, ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার হস্তক্ষেপ।
আমি এই ঘটনাটিকে সাংবাদিকতার রুচিশীলতার অবক্ষয় হিসেবে চিহ্নিত করব, কারণ আমি একটু আগেই বলছিলাম যে অতি সম্প্রতি মুদ্রণ মাধ্যমে দায়িত্ব পালন করতে করতে সেটি আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার অভিজ্ঞতা আছে। যেমন ধরুন বাংলাদেশের বৈদ্যুতিক মাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে মাঝে মধ্যে বিভৎস ছবি দেখানোর সময় ছবি না দেখিয়ে স্ক্রলে বলা হয় যে আমরা বিভৎস ছবি দেখাই না। তো এইটা এক ধরনের দায়িত্বশীলতা, যে কথাটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম, আপনার দেখবার স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতাটাকে আপনি কি করে উপভোগ করবেন বা সেটি প্রচার করবেন সেটার উপরে আপনার ব্যক্তিগত অভিরুচি এবং সাংস্কৃতিক মান কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। তো এই যে ঘটনাটি আপনি উল্লেখ করে প্রশ্ন তুলেছেন আমাদের কাছে, আমি একেবারে সোজা সাতটা বলে দেব, এটা অভিরুচি বা চিন্তার ক্ষেত্রে অনেক বড় রকম একটা বিপর্যয় ইঙ্গিত বাহি বলে আমার কাছে মনে হয়। একজনের ব্যক্তিগত নিবৃত্তিতে অনুপ্রবেশ করবার অধিকার কিন্তু স্বাধীনতা কখনো কাউকে দেয় না,
নিশ্চয়ই
এইটাকে স্বাধীনতা বলতে রাজি নই। এ ব্যাপারে বরং নতুন করে ভাবনা চিন্তার দরকার আছে সমাজের গ্রন্থিগুলোকে টিকিয়ে রাখবার জন্যে, নইলে YBS এর যে দ্য সেকেন্ড কামিং কবিতা সেখানে যে কথাগুলো বলা আছে সেইটি কিন্তু ঘটে যাচ্ছে পশ্চিমের সমাজে, সেই জন্য পশ্চিমের সমাজকে যথেষ্ট সতর্ক থাকা দরকার।
জনাব হাসান মাহমুদ, আপনি বলছিলেন যে কোথায় সীমারেখাটা টানা উচিত, এই যে এখন একটা সীমারেখার প্রশ্নটা উঠেছে নিতান্ত ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্ত স্বামী স্ত্রীর, সেটি প্রকাশিত হয়ে পড়ছে খবরের কাগজে ইয়েলো জার্নালিজম হিসেবে, বলুন।
এটা তো মামলা হচ্ছে, মামলা কোর্টে যাবে, কোর্টের বিচারক আইন প্রয়োগ করবেন, এমন কোন আইন নেই যা দিয়ে ওই পত্রিকার সম্পাদককে ধরা যেতে পারে এবং সম্পাদক সেটা বলেওছে। আর এই যে নবীর উপরে যে মুভিটা হলো, আমেরিকান সরকার আমি রিপোর্ট পেয়েছি যে গুগলকে বলেছিল যে ওটা নামিয়ে নাও, গুগল বলছে না আমরা নামাবো না। এখন মুসলিম বিশ্ব বলতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার যে দেশগুলোতে ভায়োলেন্স গুলো হচ্ছে, একটা জিনিস আনিস খেয়াল রাখবেন যে ওরা কখনো গণতন্ত্রের ভিতরে ছিল না, ওরা স্বৈর শাসকের সাথে অভ্যস্ত দশক ধরে, ওরা শুধু জানে যে একটা তাদের সরকার যা ইচ্ছা তাই করতে পারে, এটাই ওরা জানে, কেননা ওটা ওরা ওটাই দেখে অভ্যস্ত। ওরা কল্পনাও করতে পারে না যে আমেরিকান সরকারের ক্ষমতা নেই এটা বন্ধ করার। এই যে পাদ্রি জোন্স কোরআন পড়াতে গিয়েছিল, আইন করে তাকে আটকানো যেত না, তাকে রিকোয়েস্ট করে চাপ দিয়ে তার থেকে বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে। তো আমি বলতে চাই যে এই যে ডক্টর হুসেন বললেন যে বাক স্বাধীনতা থাকতে হবে কিন্তু তার উপর একটা সীমাও থাকতে হবে, আমি মনে করি যে একটা প্রজ্ঞাশাসিত সীমা বাক স্বাধীনতার উপরে এটা একটা অক্সিমোরনের মতন, বিকজ প্রজ্ঞা যে কার কতখানি আছে আর কে কোথায় কোন মতলবে কি প্রজ্ঞা খাটাচ্ছে না খাটাচ্ছে এটার উপরে আপনি আইন করে কিছুতেই মানুষের মানসিকতার উপরে আপনি একটা নিয়ন্ত্রণ আনতে পারেন না। এই মুভিটা যে হলো, এখন আমি একটা নতুন কথায় যাবো আনিস, এবং অত্যন্ত দরকারি কথা, অত্যন্ত দরকারি কথা, এই মুভি নিয়ে একটা ধর্মীয় আঘাত করা হলো মুসলিম বিশ্বের উপর। মুসলমানরা ধার্মিক, তারা অত্যন্ত নবীজিকে এত বেশি ভালোবাসে বলেই আঘাতটা পেয়েছে। একই রকম ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কের একটা এক্সিবিশনে একটা বোতলে ইউরিনের মধ্যে জিসাস ক্রাইস্টের মূর্তি বা বোতলে রেখে প্রদর্শিত হয়েছিল। তো দুটো ঘটনার নেচার কিন্তু একই রকম, কিন্তু ফলাফল দেখেন ওই ঘটনার কথা কেউ প্রায় জানেই না। আমরা এই বিষয়ে কাজ করি বলে আমরা জানি, আর কেউ জানেই না। কেন জানে না? তার কারণ খ্রিস্টানরা নিশ্চয়ই আহত হয়েছিল, কিন্তু তারা কোরআনের একটা আয়াত ফলো করেছিল করেছিল বলে ওটা কেউ জানেও না, ওটা ওখানেই মরে গেছে ঘটনাটা, এবং তারপরে কেউ আর ওরকম করেও নি। অন্যদিকে আমরা এই মুভিটা একটা থার্ড ক্লাস মুভি, একটা মুভি না, ওটা কিছুই না, নোংরা একটা জিনিস। এটা এটা ওটা একটা স্বাভাবিক মৃত্যু হতো যদি এত হই হই আমরা না করতাম, যদি মুসলমানরা কোরআনের ওই আয়াতটা লঙ্ঘন না করত।
কি আয়াতটা একটু বলবেন আমাদের?
সূরা নিসা 140, ওই আয়াতে বিদ্রুপ কথাটাই উল্লেখ আছে যে যদি যখন তোমরা দেখবে যে তোমাদের ধর্ম নিয়ে কেউ বিদ্রুপ করছে, তোমরা ওখান থেকে আস্তে করে চলে যেও যতক্ষণ তারা সাবজেক্ট চেঞ্জ না করছে। তো মধ্যপ্রাচ্যে যে হুলস্থুলটা হচ্ছে সেটা এই আয়াতটাকে লঙ্ঘন করলো, ওই মুভিটাকে একটা নতুন প্রাণশক্তি দিল, যারা কোটি কোটি মানুষ হয়তো ওটা দেখতেও না এখন, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবারও ঘটার সম্ভাবনা রইল।
আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসবো। শুধু শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন বাক স্বাধীনতা ও শালীনতা বোধ সম্পর্কে আমাদের হ্যালো ওয়াশিংটন কলিন শো, এবং আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে 2026193062। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে নিশাত। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে নিশাত বলছি। এডুকেটর হিসেবে আমার যেটা কি প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি শিক্ষা দিয়ে মানুষের ভেতরে অনেক পরিবর্তন আনা সম্ভব, এবং শালীনতা বোধ বা স্বাধীনতার বিষয়টুকু একটা মানুষের মধ্যে আসলে শিক্ষার মাধ্যমেই সবচেয়ে বেশি দেওয়া সম্ভব হয়। এই ব্যাপারটা আসলে তো কালচার টু কালচার ভ্যারি করে, শালীনতা বা স্বাধীনতার ব্যাপারটা আপেক্ষিক। শব্দের প্রয়োগের ক্ষেত্রেও দেখা যায় যে বলে না যে এক দেশের গুলি আরেক দেশের গালি। আর প্রশ্নটা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে ইউনিভার্সাল কিছু একটা প্রোভাইড করা যায় কিনা, যেটা দিয়ে আসলে আমরা বিশ্বের যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ যে কোনো জাতির জন্য সম্মান বা এগুলো আর কি শিক্ষার মাধ্যমে আমরা মানুষের মধ্যে এগুলো আনতে পারি কিনা, বা এ ব্যাপারে আমাদের বিশেষজ্ঞদের মতামত যদি আমরা জানতে পারি।
অধ্যাপক জিল্লুর রহমান খান, শিক্ষা কতটা আমাদেরকে এই ব্যাপারে নিজেদের সংযম সাধন করার, নিয়ন্ত্রণ করার শক্তি দিতে পারে?
এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এইটাই হচ্ছে মূল, এইটাই হচ্ছে রুট আপনার যে সোশ্যালাইজেশনটা, আপনার জন্মের পরে থেকেই তো সোশ্যালাইজেশন শুরু হচ্ছে। মা বাবাদের শিক্ষা প্রভাব ফেলছে বাচ্চার উপরে, বাচ্চার শিক্ষা প্রভাব পড়বে তার দৃষ্টিভঙ্গির উপরে, তার নৈতিকতার উপরে, তার ভ্যালু সিস্টেমের উপরে। যেন তো এই শিক্ষাটা একটা বিরাট জিনিস। আপনাকে আমি বলি, সেদিন আমার ক্লাসে, এই যে গত বুধবার দিন, আমি কিন্তু জানতাম না যে কি ঘটনা হচ্ছে, কারণ এরা সব ইন্টারনেটে সব দেখে এসছে ক্লাসে। আমাকে বলছে, ডক্টর খান, কুড ইউ এক্সপ্লেইন হোয়াটস হ্যাপেনিং, আওয়ার অ্যাম্বাসাডার হ্যাজ বিন ড্র্যাগড থ্রু দ্য স্ট্রিটস অফ লিবিয়া অ্যান্ড হি ওয়াজ লিঞ্চড বাই দ্য পিপল হু উই সেভড। আমেরিকান ছাত্রী একজন বলছে। আচ্ছা, আই বলে ওয়েট এ মিনিট, কোথার থেকে পেলে খবর? বলে ইন্টারনেটে, এই একটু আগে পেয়েছে। আমি বলে, দেখো একটু চিন্তা করো, ইন্টারনেটে তুমি ড্র্যাগিং থ্রু দ্য স্ট্রিটস, এগুলো বলে আমি দেখেছি একটা ছবি ইন্টারনেটে। আরেকটি ছেলে, সে হচ্ছে ভেনেজুয়েলান ছেলে, সে তার কম্পিউটার নিয়ে এসে সেও বললো, ডক্টর খান, দ্যাটস নট ট্রু, দেয়ার ওয়াজ এ অ্যাটাক এগেনস্ট দ্য এম্বাসি অ্যান্ড হি ওয়াজ asphyxiated and Libyans took him to the hospital. He was not dragged through the street. এই যে ওপেননেসটা, শিক্ষা যে মানুষের চিন্তাধারাটা ওপেন করে দেয়। আপনার ইন্টারনেটে এখন অনেক সুবিধা। এই গুগলই ধরেন, যে গুগলকে বলা হয়েছিল যে তুমি একটা জঘন্য জিনিস, যেটা অনেক মানে নিরাপত্তা হানিকর একটা বিরাট সম্ভাবনা আছে, ওরা এখানে বন্ধ করলো না, কারণ যে ওদের স্বাধীনতা, আমেরিকায় তাদের স্বাধীনতা আছে, কিন্তু চায়নাতে
তাদের বন্ধ করতে তারা গুগল বাধ্য হয়েছিল। যখন চাইনিজরা বলল যে এটা করলে নিরাপত্তার ঘানি হবে, ব্যাঘাত হবে চায়নাতে। সুতরাং শিক্ষাটা একটা বিরাট জিনিস, এবং আমাদের এই এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখানেও আপনার শিক্ষা প্রচুর দরকার আছে। কারণ আমি একটু আগেই আপনাকে যে বলছিলাম যে মেয়েটি যে বললো যে আমাদের অ্যাটাক করা দরকার, আমেরিকা এখন আমাদের অ্যাম্বাসাডারকে মেরে ফেলছে, অ্যাটাক করা দরকার। আমি বলি দেখো হুট করে তো হয় না, কারণ আমাদের অ্যাম্বাসাডার আগেও মারা গেছে, কাবুলে মারা গেছে 79-এ অ্যাম্বাসাডর ড্যাবসকে হত্যা করা হয়েছে। তো সেখানে এই কাবলিরা কোনো অ্যাপোলজি করেনি, সেখানে মাস লোকে প্ল্যাকার দেখেনি, উই আর সরি বলেনি। কিন্তু তুমি দেখো যে এই লিবিয়ানরা তারা মাস প্রোটেস্ট করছে এগেনস্ট দ্য অ্যাসাসিনেশন, or not I shouldn't say assassin, against the death of our American ambassador. So শিক্ষাটা একটা বিরাট জিনিস,
এবং
আপনার যে যে প্রশ্ন করতি এত সুন্দরভাবে একটা প্রশ্ন উনি রেখেছেন।
নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রশ্নকর্তার কাছে আমরা চলে যাচ্ছি, ম্যানচেস্টার থেকে আলমগীর ফরিদুল হক। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর ফরিদুল হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী আলট্রা ডানপন্থী মিস্টার রমনির নির্বাচনী প্রচার অভিযানগুলোর বক্তব্য থেকে শুরু করে আমাদের দেশের মন্ত্রী ও মানিক্যবৃন্দের দারুণ অশালীন ভাষায় জনগণকে শিক্ষা দেওয়া যে উল্লম্ফ ভাষাকৃতিকে জনগণ এখনো দীক্ষা দিচ্ছে, তারা ভুলে যান যে জনগণের ভোটের কল্যাণে তাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ ঘটিয়েছে, কিন্তু তাদের অশালীন ভাষার দৌরাত্ব্যে যে রাজনৈতিক সৃজনশীলতা ব্যাহত হচ্ছে এবং দক্ষিণ পন্থীদের জন্য রাস্তা সুগম করে দিচ্ছে তা কি তারা একবারও ভেবে দেখেছেন? আজকের সভাসদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা এখন এই অসুস্থ মনন দারিদ্র থেকে কি করে মুক্তি পাই, এই বালখিল্য ও রাজনৈতিক শিক্ষা থেকে কি করে উত্তরণ ঘটাতে পারি? আপনাদের সবাইকে ধন্যবাদ।
আলমগীর ফরিদুল হক মূলত পক্ষে রাজনীতিবিদদের কথাবার্তায় যে অশালীন মন্তব্য হচ্ছে বাংলাদেশে হচ্ছে অন্যত্র হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যাব।
আমি এই প্রশ্নটির উত্তর গোড়ার দিকেই দেবার চেষ্টা করছিলাম দুটি মেঠো প্রবচন থেকে। এখন একটা যোগ করি, গৌতম বুদ্ধের প্রথম দিকের একটি বাণী ছিল যে যার তা নেই সে তা দিতে পারে না, অর্থাৎ রুচিবোধ শোভনতা তার চরিত্রে ব্যক্তিত্বে মানসিকতায় চেতনায় নেই সে কিন্তু তা দিতে পারে না। কাজেই কিছুক্ষণ আগে অধ্যাপক জিল্লুর রহমান খান যে কথাটা উত্তর প্রসঙ্গে বলছেন যে শিক্ষার ব্যাপার, মানুষের শিক্ষা তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছেই, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে জীবন থেকে নেওয়া পাঠ। পৃথিবীর অনেক বড় এবং কৃতিধন্য মানুষেরা প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত, কিন্তু তারা জীবন থেকে পাঠ নিয়েছিলেন। আমি বাংলাদেশের একজনের কথা বলবো যার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কিছুই ছিল না, আরুজালী মাতুব্বর, কিন্তু তাকে যখন পাঠ করি তার রচনা বলি তখন মনে হয় তার চাইতে প্রজ্ঞা এবং স্বজ্ঞাবান মানুষ বাংলাদেশের দ্বিতীয়টি এখনো জন্মায়নি। সুতরাং মানুষের চিন্তা,
হ্যালো, আবারও যান্ত্রিক গোলযোগ হচ্ছে, জি জি বলুন, মাঝখানে যান্ত্রিক গোলযোগ হচ্ছিল, বলুন। হ্যালো, হ্যালো, না লাইন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আপনি লাইনে আছেন?
আমি আছি।
হ্যাঁ তো বলুন। জি হ্যাঁ, আপনি এই শিক্ষার ব্যাপারটা বলছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা যেটা লক্ষ্য করি যে রাজনীতিকরাও যে সমস্ত শব্দ প্রয়োগ করছেন পরস্পরের বিরুদ্ধে সংসদেও আমরা ব্যাপারটি লক্ষ্য করেছি। অধ্যাপক জিল্লুর রহমান খান, আপনি এটার সঙ্গে যোগ করবেন কিছু?
নিশ্চয়ই, এটা হায়াকাও বলেছিলেন একজন লিঙ্গুইস্ট, দ্য ল্যাঙ্গুয়েজ ইন থট এন্ড অ্যাকশন। আমরা চিন্তাধারাটা অনেক সময় এই যে ভাব প্রকাশ করি একটা আর একটার উপরে প্রভাব ফেলে, চিন্তাধারা ল্যাঙ্গুয়েজের উপরে, ল্যাঙ্গুয়েজটা আবার চিন্তাধারার উপরেও এফেক্ট করে, এবং এর ব্যাপারে ডায়ালগের কোনো বিকল্প হতে পারে না। এবং ডায়ালগের জন্য আপনার যে শালীনতার দরকার, যেটা ধৈর্য দরকার, যেটা বিশ্বাস দরকার, সেটা কিন্তু শিক্ষাতেই আমাদের করতে হবে, এবং ফর্মাল ইনফর্মাল দুটো শিক্ষা, জীবনের কাছ থেকে শিক্ষা এবং বাইরে আমাদের ভালো শিক্ষা শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছ থেকেও শিক্ষা। এবং এটাতে আমি বলবো একটা কথা আমি বলি, থুসিডাইডিস দ্য গ্রিক হিস্টোরিয়ান ছিলেন, তিনি পেলোপোনেসিয়ান ওয়ারের উপরে একটা একটা সাংঘাতিক একটা বই লিখেছিলেন, দ্য পেলোপোনেসিয়ান ওয়ার। সেখানে লাস্ট সেন্টেন্সটা হচ্ছে যে সমস্ত ওয়ারগুলো এই গ্রিকসরা অ্যাভয়েড করতে পারত যদি একটা জিনিস তারা মনে রাখতো যে দ্য ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। ডায়ালগ ছাড়া কোন সভ্যতা গড়তে পারে না, চলতে পারে না। ডায়ালগ মানুষের একত্রে সব ভুলে এসে বসে একত্রে কথা বলে বুঝতে হবে কে কোথা থেকে আসছে। এবং আপনাকে বলি 1970 নাসের আল গোল্ডা মেয়ের, ইজিপ্টের নাসের আর ইসরায়েলের গোল্ডা মেয়ের, তারা কথা বলছিলেন। এখন গোল্ডা মেয়ের নাসেরকে বলছিল যে তুমি যেসব ডিমান্ড করছো, তুমি চিন্তা করো তুমি আমার জায়গায় থাকো, তুমি ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল নট ইজিপ্ট। আর তুমি যখন বললো তখন না স্যার হাসতে হাসতে বললেন আমি বুঝতে পেরেছি এটা সম্ভব নয়।
আমাদের আরো দুজন শ্রোতা আছেন যশোর থেকে, শ্রাবণী সুর এবং তহিদ। আমরা দুজনের প্রশ্ন একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমে শ্রাবণী সুর, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। সম্প্রতি একটি বিতর্কিত চলচ্চিত্রের মাধ্যমে মুসলিম সম্প্রদায় এবং তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে খাটো করার একটা গভীর ষড়যন্ত্র আমরা লক্ষ্য করলাম, যার কারণে মুসলিম সম্প্রদায় গভীরভাবে আহত হয়েছে। যিনি এ জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে একটি জাতিগোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছেন এবং বিশ্ব পরিস্থিতিকে যুদ্ধাঙ্গুলি একটা অবস্থার দিকে ঠেলে দিয়েছেন, তার কি শাস্তি হওয়া উচিত? আমার জানা মতে ওই চলচ্চিত্রকার এখনো গ্রেপ্তার হননি। তাহলে কি ধরে নেব যে নেপথ্যের প্রযোজক বড় সড়ো কোনো মহল? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অধিকারের যে সংজ্ঞা তার মধ্যেও কিন্তু একটা সুনির্দিষ্ট সীমারেখা থাকে। বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা ভোগের যে অধিকার, তার সহনশীল মাত্রা সুনির্দিষ্ট কোনো আইন আছে কিনা? আর না থাকলে কি আমরা ধরে নেব যে তথ্য প্রযুক্তিতে আমরা উন্নত হলেও আসলে আমরা আবার সে আধুনিক যুগের দিকেই ফিরে যাচ্ছি? ধন্যবাদ প্যানেলকে।
আমরা এরপরে প্রশ্ন নিচ্ছি যশোরের তহিদের। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদুর রহমান বাংলাদেশ যশোর থেকে বলছি। আজকের যে বিষয় বাক স্বাধীনতা ও স্বাধীনতা বোধ, এই বিষয়ে বলতে যে এই মুহূর্তে যদি আমরা বিশ্বব্যাপী যে ঘটনাটার দিকে তাকাই, যে একটি চলচ্চিত্র নির্মাণ করাকে কেন্দ্র করে সারা বিশ্বে এখন তোলপাড় চলছে। অভিযোগ উঠছে যে ওই চলচ্চিত্রে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। তো এজ এ মুসলিম যদি কটাক্ষ করা হয়ে থাকে, আমিও সেটার নিন্দা জানাই। বাক স্বাধীনতার সুযোগ নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করছে, নিঃসন্দেহে সেটা নিন্দনীয়, কিন্তু এর পাল্টা জবাব হিসাবে যে প্রাণ সংহারের ঘটনা ঘটছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন?
আমরা এই যে প্রথম প্রশ্ন যেটা ছিল, যে যিনি একটি জাতির আবেগকে আহত করেছেন এবং বিশ্বকে যুদ্ধবিধ্বংসী পরিবেশের দিকে ঠেলে দিয়েছেন, তার কি শাস্তি হওয়া উচিত, এবং নেপথ্যে এর পেছনে বড়সড় কোনো মহল আছে কিনা? জনাব হাসান মাহমুদ।
আমি এটা বলার আগে ওই শিক্ষার ব্যাপারে ছোট্ট একটা কথা আমাকে বলতেই হবে,
খুব সংক্ষেপে।
রবীন্দ্রনাথ তার একটা লেখায় বলেছিলেন যে লোকটি বিএ পাশ করিল কিন্তু শিক্ষিত হইল না। তো শিক্ষা বলতে আমরা আসলে আলোকিত মন চাই, এবং সেটা সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা হেল্প করে, তো আলোকিত মন পাওয়া খুব কঠিন। পরের কথা হচ্ছে যে এই যে আমাদের আহত হবার কথাটা এসছে, আমরা আহত হয়েছি, প্রতিবাদ আমরা করব, আমরা প্রতিরোধ করব বিভিন্ন ভাবে, কিন্তু আনিস, প্রতিবাদের ভাষা প্রতিবাদীর চরিত্র নির্দেশ করে।
হ্যাঁ, আমরা কিন্তু অন্য প্রশ্নে যাচ্ছিলাম, আমরা প্রশ্নে যাচ্ছিলাম যে শ্রাবণী সুরের প্রশ্ন, ওই প্রশ্নে আমরা পরে আসতাম, সেটা হচ্ছে যে এই লোকটি যে কাণ্ড ঘটিয়েছে তার কি কোনো শাস্তি হওয়া উচিত, না নেপথ্যে
বিভিন্ন রকমের তত্ত্ব চলছে বাজারে, তবে আইন মতো তার মত প্রকাশের অধিকারে সে এটা সে প্রোটেক্টেড, সে রক্ষিত। এখন সেই জন্যই আমি আবার বলেছি যে এই বাক স্বাধীনতা যদি প্রজ্ঞাশাসিত না হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে, এবং সেই জন্যই পৃথিবীর সমাজ বিজ্ঞানীরা এখন একটা নতুন এবং বড় ধরনের জটিল ধরনের একটা চ্যালেঞ্জের সম্মুখীন। এটার জবাব ওই এক্সপার্টদের কাছ থেকেই আসতে হবে।
আমি অধ্যাপক জিল্লুর রহমান খানের কাছে শ্রাবণী সুরের প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য যাচ্ছি, যে বাক স্বাধীনতাকে সহনশীল মাত্রা রাখার ব্যাপারে কোনো আইন আছে কিনা।
আমি তো এর আগেই বলেছি আপনাকে, এখানে আইন আছে। আপনি যদি নিরাপত্তা এর ব্যাঘাত ঘটে, আপনার বাক স্বাধীনতার জন্য যদি সমাজের নিরাপত্তা ব্যাঘাত ঘটে, তাহলে সেই আপনার সেখানেই আপনার ইয়ে করতে হবে। কারণ আমি বললাম না একটু আগেই,
হ্যালো হ্যালো হ্যালো, আমার আমি আমার মনে হয় অধ্যাপক খানের লাইনটা কেটে গেছে।
বলুন হয়েছে একটা হলে সবাই বসে আছে, তখন যদি আপনি চিৎকার করে বলেন আগুন আপনাকে ধরে, ইট উইল ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনি এয়ারপোর্টে গিয়ে যদি আপনার হঠাৎ মনে হলো যে আমি একটু বম বলে একটা চিৎকার করব, এয়ারপোর্টে গিয়ে করেন আপনাকে সঙ্গে সঙ্গে ধরে নিবে। এবং এই লোকটি যে ব্যাংক ফ্রড, যে ছবিটা ছবি তো বলবো না, এটা একটা জঘন্য একটা ইয়ে করেছে, এটা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের জন্যই আজকে এটা দেখা যাচ্ছে, নাহলে এটার কোনো পাত্তা পেতেন না আপনারা। তো এই লোকটা একটা ফ্রড, এ হচ্ছে কনভিক্টেড ফেলন, এন্ড হি ইজ হ্যাজ ভায়োলেটেড দ্য ল অফ আমেরিকা বাট ইউজিং ইন্টারনেট টু এক্সপ্রেস হিম। এটা ফেলন করতে পারে না আন্ডার আমেরিকান ল। সুতরাং এখন হি শুড হ্যাভ বিন অ্যারেস্টেড। এখন ওকে অ্যারেস্ট কি করেছে আমি এখন জানি না, কিন্তু হি হ্যাজ ভায়োলেটেড দ্য ল অফ দ্য ল্যান্ড।
হ্যাঁ, আমরা তহিদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ছিল যে এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয় নিঃসন্দেহী, কিন্তু পাশাপাশি এর কারণে যে প্রাণ সংহারের ঘটনা ঘটেছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন,
আমি শুরুতেই বলছিলাম যে মানুষের চিন্তা চেতনা কর্মকাণ্ড তার ব্যক্তিগত অভিরুচির উপরে নির্ভর করে। প্রতিবাদ অবশ্যই সঙ্গত যেখানে প্রতিবাদ করবার মতো যুক্তি আছে, কিন্তু প্রতিবাদের ধরন ভাষা কেমন হবে না হবে সেটি নির্ভর করবে।
আমার মনে হয় ঢাকার এই টেলিফোনটা
লক্ষ্য করে যে ছবিটি বানানো হয়েছে তার তাৎক্ষণিক প্রতিবাদ, এবং সেটি সঙ্গত আমি অস্বীকার করব না, কিন্তু প্রতিবাদের ধরন ধারণ সেটি ইসলাম সম্মত কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। অন্তত পবিত্র কোরআনে যে বাণীগুলো উৎকীর্ণ করা আছে তাতে এইভাবে প্রতিবাদ করবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তবে একটি কথা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, আমি গণমাধ্যমে দেখেছি অন্তত মুদ্রণ মাধ্যমে ব্যাপারটা সত্যি কিনা, যে মার্কিন সরকার বর্তমান মুহূর্তে বেশ একটু নাজুক অবস্থায় প্রবর্তে বলে তারা প্রকাশ করছে, কারণ দেখছি মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আমরা তো এ পর্যন্ত যে আলোচনা করেছি যে কারণ স্বাধীনতা ভোগ করবার অর্থ এই না যে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বা অপরের মানসিকতা চিন্তায় অভিঘাত ঘটানো, স্বাধীনতা ভোগ করবার সীমানাটুকু ওখানেই চিহ্নিত হওয়া উচিত যে আমি ততটুকুই স্বাধীনতা ভোগ করতে পারি যতটুকু অন্যের স্বাধীনতা খর্ব না হয়।
নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। এবং এই যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছিলেন যে আসলে এই যেভাবে লোকজনকে হত্যা করা হয়েছে এবং প্রতিবাদ জানানোর যে ধরনটা সেটিও ইসলাম সম্মত নয়। কিছুক্ষণ আগেই হাসান মাহমুদ আমাদেরকে কোরআন শরীফের একটি আয়াত থেকেই বিষয়টি স্পষ্ট করেছেন। আমাদের একজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন, টেলিফোন লাইনে আছেন। হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলুন, আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন?
আমার নাম তারাশঙ্কর আচার্য, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অশোকনগর উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে বলছি।
হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন।
হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন হয়ে গেছে। বলছি শতফুল বিকশিত হোক যত আগাছা নির্মূল হোক, এটা মানুষের জন্য একটা কোড।
আচ্ছা
হ্যাঁ, আমি বলছি যে যে লোকটি ইন্টারনেটে ওই মন্তব্য পাঠিয়েছেন তিনি তো নিন্দনীয় কাজ করেছেন, এটা ঠিকই, আর তার বিনিময়ে যারা মানে অশান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তারা কি নবীর পথে চলছেন? কারণ ইসলাম শান্তির বার্তা বহন করে বলেই আমরা জানি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে সমস্ত দেশ যে সমস্ত ধর্মীয় রাষ্ট্রগুলো অন্যের ধর্ম কে মানে কণ্ঠরোধ করছে, হ্যাঁ, তার সেইটাও কি সেই বাকস্বাধীনতা হরণ করাও কি ঠিক?
আচ্ছা, আপনার এই দ্বিতীয় প্রশ্নটাই আমরা নেব। প্রথম প্রশ্নের উত্তর বলাই হয়েছে যে বিষয়টি নবী প্রদর্শিত পথে নয়, ইসলাম সম্মত নয়। হাসান মাহমুদ সাহেব, আপনি একটু বলবেন কি যে যেসব দেশে ধর্মীয় কট্টর আইন আছে এবং যেখানে ধর্মীয় সংখ্যালঘুরাও নির্যাতিত হন, সেই বিষয়টির প্রতি কি আলোকপাত করবেন, এ ব্যাপারে কি মনে করা হয়?
এটা একটা মানে অত্যন্ত কঠিন সত্য যে মুসলিম বিশ্বে সংখ্যালঘুরা অসম্ভব নির্যাতিত হন, এবং কোন কোন দেশে সেটা আবার ইসলামের নামেই করা হয়। এটাতে দুটো ঘটনা ঘটে, যে মানুষের জীবনের ক্ষতি হয় আর ইসলামের বদনাম হয়। এটার বিরুদ্ধে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। গত পরশুদিনও আমাদের প্রেসিডেন্ট মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশনস এর মধ্যে এই প্রতিবাদটা করে এসেছেন, এবং আমাদের এই প্রতিবাদটা দিন দিন আরো জোরালো হচ্ছে। মুশকিল আছে, জিনিসটা অত্যন্ত জটিল। পৃথিবীর অনেক ক্ষেত্রেই নেতৃত্বের দুর্বৃত্তায়ন হয়েছে, এটা আপনারা জানেন, কাজেই এই কাহিনীটা অনেক লম্বা। তবে মধ্যপ্রাচ্যে যে হয়রানটা হলো এই ছবি নিয়ে, এটাতে খুব স্পষ্ট যে আমাদের ওখানকার ধর্মীয় নেতৃত্বের ইন্টেলেকচুয়াল কনস্টিপেশন আছে, মারাত্মক রকম আছে।
আমরা ইমেলে দু একটি প্রশ্ন পেয়েছি। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে প্রশ্ন করেছেন যে বাক স্বাধীনতা নামে যারা অন্য ধর্ম বর্ণ বা জাতিগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে বিশ্ব শান্তি নষ্ট করে, তারা কি আইনের দৃষ্টিতে অপরাধী নয়? সেই অপরাধীদের শাস্তি হওয়া উচিত নয় কি? আর যারা অপরাধের শিকার তাদের প্রতিবাদের মাত্রা এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত কি যার ফলে সুযোগ সন্ধানীরা পরিস্থিতিকে ঘোলাটে করতে সক্ষম হয়? চমৎকার প্রশ্ন, কিন্তু আমরা বোধহয় এই প্রশ্নের উত্তর অন্যভাবে দিয়েছি। এখন মনিরুজ্জামান নাসিম আলী আছেন ফোন লাইনে। হ্যালো, পিরোজপুর থেকে বলুন।
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা শহর পিরোজপুর থেকে বলছিলাম। অতীতের ইতিহাস যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে, যখনই কোন পরাশক্তি কোন বিশেষ দেশে বা কোন বিশেষ সম্প্রদায়ের উপরে এক ধরনের হামলা করে, তখন একটি ইস্যু সৃষ্টি করা হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যে একটি ফোরাম তৈরি হয়েছে যেটা নিয়ে মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অবমাননাকর দৃশ্যের অবতারণা করা হয়েছে, এবং জানিয়ে সারা বিশ্বে মুসলিম সম্প্রদায় মুসলিম উম্মা তারা প্রতিবাদে মুখর। এ থেকে যদি কোনো ধরনের কোনো বড় প্রতিবাদ প্রতিরোধ সৃষ্টি হয় বা কোনো সহিংস ঘটনা সৃষ্টি হয়, তখন দেখা যাবে যে মুসলমানদের এই উগ্রবাদের কথা বলে বা মুসলমানদের এই সহিংস আচরণের কথা বলে এক ধরনের আক্রমণ চালানো হবে। এই যে এই ধরনের চলচ্চিত্র সৃষ্টি করা হলো, এই যে বাক স্বাধীনতার নামে যে অত্যাচার করা হচ্ছে, এটা বর্তমানে যে মুক্ত বিশ্ব তার কনসেপ্টের সাথে এটা সাংঘর্ষিক নয় কি?
যে প্রশ্নটা ছিল আসলে মনিরুজ্জামান নাসিম আলী এর পেছনে একটা ষড়যন্ত্রের ব্যাপারও লক্ষ্য করছেন। খুব সংক্ষেপে আমার মনে হয় 30 সেকেন্ডের মধ্যে অধ্যাপক জিল্লুর রহমান খান যদি আমাদের বলেন, কারণ আমাদের সময় শেষ হয়ে এসেছে।
30 সেকেন্ডের মধ্যে বলা একটু, এটা নিশ্চয়ই এই কপ্টিক যে এটা করেছে, এটা কপ্টিক খ্রিস্টান, এটা তো রিভেঞ্জের মতো। কারণ যে ইজিপ্টে কপ্টিক খ্রিস্টানদের অত্যাচারিত হয়েছে, এবং এই যে যে আপরাইজিংটা হলো, এটা কপ্টিক চার্চ অনেকগুলো ধ্বংস হয়েছে। এটা একটা সাংঘাতিক বা একটা রিভেঞ্জফুল একটা জিনিস আছে ভেতরে, এবং এর সুযোগটা আবার এক্সট্রিমিস্ট যারা আছেন মিডল ইস্টে তারা নিয়েছেন এই সুযোগটা। তারা আবার রিভেঞ্জ করেছেন, আলওয়াকে মেরে ফেলেছে, ওসামা লাদেনকে তারা মেরে ফেলেছে, ও তাদেরও একটা ওই রিভেঞ্জফুল একটা প্ল্যান আছে।
ধন্যবাদ অধ্যাপক জিল্লুর রহমান খান, ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ জনাব হাসান মাহমুদ। আমাদের হ্যালো ওয়াশিংটনের আজকের এই সংকলন এখানেই শেষ হল।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।